রহমত পূর্ণ হক প্রভাত আমার, রহমত পূর্ণ হক প্রভাত আমার, তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফা'আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, তোমরা যেখানেই থাকো না কেন আমার উপর দুরুদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের দুরুদ আমার নিকট পৌঁছে থাকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আরো একবার উপস্থিত হয়েছি রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠানে, যে যেখান থেকে আমাদের সাথে রয়েছেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আলহামদুলিল্লাহ প্রতিদিনের মতো আজকেও কারি সাহেব আমাদের সাথে আছেন, নাতখা ইসলামী ভাই, মোবাল্লিগে দাওয়াত ইসলামী, আমরা তেলোয়াত শুনবো হামদে বারি তাআলা, নাতে মোস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আর আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়েছি আলোচনা করার জন্য, নেকির দাওয়াত দেওয়ার জন্য। আপনাদেরকে জানিয়ে দিব আজকের বিষয় কি রয়েছে ইনশা আল্লাহ তাআলা। প্রতিদিন আপনাদের এসএমএস গুলো পড়ার চেষ্টা করি, কল গুলো শোনার চেষ্টা করি, আজকেও এসএমএস ও পড়বো, কলও শুনবেন ইনশা আল্লাহ। আসুন আমরা ভালো ভালো নিয়ত সহকারে কারি সাহেব থেকে কোরআনের পাকের তেলাওয়াত শ্রবণ করি, এরপরে আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব তা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি ইনশা আল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها المزمل قم الليل إلا قليلا نصفه أو انقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا إنا سنلقي عليك قولا ثقيلا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم।
শুরুতে কোরআনে পাকের তেলাওয়াত শোনার সৌভাগ্য অর্জন করলাম আলহামদুলিল্লাহ। দর্শক শ্রোতা, হামদে বারি তাআলা শুনবো আমরা, এর পূর্বে আজকের যে বিষয় নিয়েছি এই বিষয় সম্পর্কে আপনাদেরকে জানাবো। আজকের বিষয় কিছু মাদানী ফুলও রয়েছে এখানে, এক একদিন এক একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করি আপনাদের সামনে, চেষ্টা করি কিছু নেকির দাওয়াত দেওয়ার জন্য, কিছু কথা জানানোর জন্য। যে বিষয়ের যত বেশি গুরুত্ব রয়েছে, যত গুরুত্ব রয়েছে ইসলামের মধ্যে বা ইসলাম সম্পর্কিত বা আমাদের ধর্মের, মুসলমান ধর্মের যে বিষয়ের যত গুরুত্ব রয়েছে, সবচাইতে বেশি গুরুত্ব সোনালি যুগের যারা ছিলেন অর্থাৎ সাহাবা ইকরাম, তাদের কাছে ওই জিনিসটার গুরুত্ব বেশি ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম থেকে তারা সরাসরি শুনেছেন এই বিষয়ের এইটা গুরুত্ব রয়েছে, কোরআনের গুরুত্ব কি আছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সাহাবা ইকরাম শুনেছেন, সেই মোতাবেক তারা ওইটার গুরুত্ব দিয়েছেন। এরপরে কাবা শরীফের কি গুরুত্ব রয়েছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সাহাবা ইকরাম শুনেছেন, সাহাবা ইকরাম সেই গুরুত্বটা তুলে ধরেছেন, বুঝেছেন, সেটার উপরে আমল করেছেন। সাহাবা ইকরাম আলাইহিমুর রিদওয়ানদেরকে দেখে দেখে, তাদের থেকে শুনে শুনে, এর পরবর্তী যুগ, এর পরবর্তী যুগ, এর পরবর্তী যুগ, এভাবে করতে করতে এই জমানায় আমরা শুনতে পাই বা এই পর্যন্ত এসেছে, কিতাবাতের মধ্যে আমরা পেয়ে থাকি যে এভাবে করে এক একটা বিষয়ের গুরুত্ব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন। আর যখনই নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফের মাটি, মদিনা শরীফের অলিগলি, মদিনা শরীফের স্থানগুলোকে নিয়ে আলোচনা করতেন, সাহাবা ইকরাম শুনেছেন, আর তাদের কাছে ওই মদিনা শরীফের মাটিরও এমনই গুরুত্ব ছিল যেভাবে করে অন্যান্য বিষয়ের গুরুত্ব তাদের কাছে ছিল। আর সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান থেকে যখন এর পরের জমানার যারা ছিল, যুগের যারা ছিল, তারা শুনলেন, হাদিসে পাক থেকে অধ্যয়ন করলেন, তখন তারাও মদিনা শরীফের মাটির গুরুত্ব বজায় রাখলেন, সম্মান করলেন, আদব রক্ষা করলেন। এভাবে করে এখন পর্যন্ত যদি আমরা কিতাবাদি অধ্যয়ন করি, খুলি, তবে দেখা যাবে মদিনা শরীফের মাটির কি বরকত রয়েছে, কি আল্লাহ তাবারকতাল্লাহ কত শান রেখেছেন মদিনা শরীফের মাটির। আজকের বিষয় আমরা এটাই নিয়েছি, মদিনা শরীফের মাটির বরকত সমূহ আমরা আলোচনা শুনবো, জানবো, আর ওই বরকত কি এটা যখন জানতে পারবো, গুরুত্বটা বুঝতে পারবো, তখন কিন্তু আমার মধ্যে সে আবেগটা কাজ করবে, ইস আমিও যদি সেই মদিনা শরীফের মাটি দেখতে পারতাম, স্পর্শ করতে পারতাম, একটু মাথায় নিতে পারতাম, বা একটু যদি খেতে পারতাম, যাই হোক, তখন আপনার মধ্যে কিন্তু একটা স্পৃহা চলে আসবে যে যখনই হোক আমি মদিনা শরীফে যাওয়ার ইচ্ছা করি, যাব, বা যেভাবে হোক যাবো আমি, এটা আমরা তখন আমাদের মধ্যে ইনশাআল্লাহ তাআলা এগুলো কাজ করবে। আমরা হামদে বারি তাআলা শ্রবণ করব, এরপর ইনশাআল্লাহ তাআলা আজকের যে বিষয় নিয়েছি এই বিষয় নিয়ে মুবাল্লিগ থেকে মাদানী ফুল আমরা শ্রবণ করব ইনশাআল্লাহ।
সাল্লাল্লাহু আলাইকা ইয়া يا رسول الله وسلم عليك يا حبيب الله پڑھن صلى الله عليك يا رسول الله وسلم عليك يا حبيب الله دنيا کی حرافت سے بچانا مولا عقبا میں نہ کچھ رنج دکھانا مولا عقبا میں نہ کچھ رنج دکھانا مولا بیٹھو جو درے پاک پیمبر کے حضور ایمان پہ اس وقت اٹھانا مولا پڑھن صلی اللہ علیہ یا رسول اللہ وسلم علیک یا حبیب اللہ وسلم علیک یا حبیب اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ بولو لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ حسب ربی جل اللہ ما فی قلبی غیر اللہ حسب ربی جل اللہ ما فی قلبی غیر اللہ نور محمد صلی اللہ نور محمد صلی اللہ لا الہ الا 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 اللہ امرا گناہ گئے بندہ کھاما کورے دو گو خدا امرا گناہ گئے بندہ کھاما کورے দাও গো খোদা বল আমরা গোনা গায় বান্দা ক্ষমা করে দাও গো খোদা দেখো নূর নবীর রাজা দেখো প্রিয় নবীর রাজা যেতাই পড়ে এই কলমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ দয়াল আল্লাহ দয়া করো নসিব করো মদিনা ও গো আল্লাহ দয়া করো নসিব করো মদিনা মোরে ও গো আল্লাহ দয়া করো নসিব করো মদিনা নূর নবীকে না দেখাইয়া প্রিয় নবীকে না দেখাইয়া দয়াল নবীকে না দেখাইয়া কবর দেশে নিয় না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ সর্বশক্তিমান বন্দর প্রতি দয়াবান আল্লাহ সর্বশক্তিমান বন্দর প্রতি দয়াবান বলো আল্লাহ সর্বশক্তিমান বন্দর প্রতি দয়াবান দয়াল নবী করলেন দান নূরের নবী করলেন দান প্রিয় নবী করলেন দান যিনি ঈমানের জান লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু 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 আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ 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 বলো আল্লাহ হো 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 আল্লাহ ও গো আল্লাহ দয়া করো নসিব করো মদিনা বলো ও গো আল্লাহ দয়া করো নসিব করো মদিনা মোরে ও গো আল্লাহ দয়া করো নসিব করো মদিনা নূর নবীকে না দেখাইয়া মোলা প্রিয় নবীকে না দেখাইয়া মোলা দয়াল নবীকে না দেখাইয়া কবর দেশে নিয় না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহু বলো আল্লাহু 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 হো ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
হামদে বারী তাআলা শ্রবণ করলাম আমরা ইনশাআল্লাহ তাআলা সোহেব ভাইকে আবারও সময় দিব, নাতে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শোনাবেন আমাদেরকে ইনশাআল্লাহ। আপনাদের দর্শকের কল SMS এর মাধ্যমে নাতে রসুলের অনুরোধ আসে, তাও আমরা শুনবো, আর সোহেব ভাই থেকে নাতে রসুল শোনার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আজকের যে বিষয় আমরা নিয়েছি, মদিনা শরীফের মাটির বরকত সমূহ, কতই না খুশবুওয়ালা সেই মাটি, কতই না আমাদের জন্য বরকতময় সেই মাটি। হয়তোবা মাটির কালার বা দেখতে কেমন যারা দেখেছেন তারাই বলতে পারবেন, কিন্তু সেটা কতই না, সেই মাটি নিজেই বা কতই ভাগ্যবান যে যে শহরে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোবারক কদম পড়েছে, যে মাটির বুকে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরানি কদম মোবারক পড়েছে, সে মাটি নিজেই ধন্য হয়েছে। আর এই জন্যই তো আশেকে রসুলের কাছে সেই মাটির এত বরকত সমূহ রয়েছে। আমরা শুরুতে আলফিসানি ভাইয়ের কাছে যাব আজকের বিষয় নিয়ে, কিছু মাদানী ফুল শুনি, এরপর ইনশাআল্লাহ দর্শকের কোয়াল এসএমএস এর দিকে যাব ইনশাআল্লাহ।
বিসমিল্লাহির রহমানির রহিম। অনেক বড় সৌভাগ্য
জি
যে এই পবিত্র ভূমি সম্পর্কে কথা বলার মতো যদিও যোগ্যতা নাই, তারপরেও আমরা এই বিষয়টা নিয়েছি এবং এর উপর আলোচনা আমরা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যাতে আমাদেরকে তৌফিক দেন,
আমিন।
শুরুতেই নিজের জন্য সকলের জন্যই দোয়া করবো, আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র মদিনা শরীফ জিয়ারত নসিব করুক,
আমিন।
অলিতে গলিতে চুমো খাওয়ার আমিরুলসুন্নাহ দামাত বরকাত আলিয়া, এই মদিনা শরীফের মাটি, মদিনা শরীফের অলি গলি, কাটা পাথর কে নিয়ে যেসব উক্তিসমূহ পেশ করেছেন আল্লাহ আকবর, আশিকে রসুল যে হয়, যার মধ্যে ইশকে রসুল থাকে, নবী প্রেম থাকে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা মোহাব্বত থাকে, তার মধ্যে ইমান থাকে। কেননা হাদিস শরীফে আসছে, লা ইমান আল ইমান লা মোহাব্বত আলা, যার মধ্যে আমার মোহাব্বত নাই তার ইমান নেই। আর দেখবেন দুনিয়ার রীতি যদি একটা আমি এক্সাম্পল দেই, তাহলে দেখবেন যে কাউকে যদি মোহাব্বত করে, ভালোবাসে, কাউকে যদি আইডল হিসাবে মানে, তাহলে দেখবেন তার পোশাক পরিচ্ছদ, সে কিভাবে হাঁটে, সে কিভাবে চলে, সে কিভাবে খায়, সে কিভাবে পান করে, সে কিভাবে চুল কাটে, সে কিভাবে পোশাক পরে, কোন পোশাকটা পরে, কতটুকু পরে, কোথায় কাটা লাগায়, কোথায় রং একটু, এই সকল কিছু দেখা দেখার পরে সে তাকে অনুসরণ অনুকরণ করে। ইশকে রসুলের দাবি এটাই যে সুন্নতে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদাঙ্ক অনুসরণ এভাবে করা, প্রত্যেকটা কদমে কদমে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ এবং অনুকরণ করা। আর মদিনা শরীফ যেহেতু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মস্থান তো মক্কাতুল মুকাররমা,
জি,
আর এই মক্কাতুল মুকাররমা থেকেই মদিনা শরীফে হিজরত করেছিলেন,
জি।
দেখুন এই হিজরতের ঘটনা অনেক বড় লম্বা। আল্লাহ তাআলা ইরশাদ ফরমালেন যে আই হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে মক্কার লোকেরা পছন্দ করে না, অথচ মদিনা শরীফের লোকেরা অধীর আগ্রহে বসে আছে আপনার জন্য, আপনি মদিনা শরীফে গমন করুন।
আল্লাহ আল্লাহ।
ইতিহাসের মধ্যে দেখতে পেলাম যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনা শরীফে তশরিফ নিয়ে গেলেন, তখন যে কাহিনী, গুহার কাহিনী, এগুলো আমরা সকলেই জানি। এই যে তিন চার দিন সময় লেগেছে, যতটুকু সময় লেগেছে যাওয়াতে, আমাদের মতো তো এখন সেই এখন মক্কা টু মদিনা হয়তো বিমানও চলে, অথবা ট্রেন চলে, অথবা গাড়ি চলে, খুব স্পিডে চলে,
সকল আয়োজনই আছে,
আয়োজন আছে, কিন্তু তখনকার দিনে তো কিছু ছিল না, উট ছাড়া,
পায়ে হেঁটে
এবং উটের সওয়ারি ছিল। তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পায়ে হেঁটেই আসছেন, তশরিফ নিয়ে আসছেন। আর যে মাটি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাল্লামের কদম মোবারকে চুমু খেয়েছে, আল্লাহু আকবার, সেই মাটি কত সৌভাগ্য, সেই গুহা কত সৌভাগ্য, যে গুহার মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং এই আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথী সিদ্দিকা আকবর রাদিয়াল্লাহু আনহা,
সুবহানাল্লাহ,
যেখানে তশরিফ নিয়েছেন, যেখানে আরাম করেছেন, সেই গুহার মাটি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চুমু খেয়েছেন,
আল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহ,
আল্লাহু আকবার। তো ইতিহাস দেখলে দেখা যায় মদিনা শরীফের মানুষগুলো না, তারা সকাল থেকে রোদের রোদ প্রখর হওয়া পর্যন্ত অপেক্ষমান থাকতেন, কোন আগন্তুক মক্কা শরীফ থেকে আসছেন কিনা, কেউ আসতেছেন কিনা। তখনকার সময় তো ওই আপনার সাইলেন্স ছিল না, যে কেউ আসলে মোর ঘুরলেই সাইলেন্স দিবে, লাইট মারবে, আওয়াজ দিবে, আমরা শুনবো যে কোনো গাড়ি আসতেছে হয়তো এর মধ্যে হবে, এরকম তো না, অধীর আগ্রহে
তাকাই থাকতো পথের দিকে,
পথের দিকে কোন আগন্তুক আসছেন কিনা, আর ওই আগন্তুক আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
কিনা, সাল্লাল্লাহু আলাইহি
ইশক মহব্বত, যখন আসতেছিলেন তো তখন যেদিন আসলেন আপনার, তখন দেখা গেল মদিনার অলিতে গলিতে ছোট ছোট বাচ্চারা কাসিদা পড়তেছিলেন,
সুবহানাল্লাহ,
এবং খুশিতে তখনকার মাথার যে ইমামা শরীফ ছিল, পাগড়ি ছিল, আমরা পাগড়ি পরেছি, এই পাগড়ি দ্বারা আপনার এভাবে করে নাড়াচ্ছিলেন
আনন্দে
এবং
খুশিতে,
এবং কিছু কিছু সাহাবাই কেরামগণ, কেননা তারা ইমানের সাথে দেখছেন সাহাবা হয়ে গেছেন, সাহাবাই কেরামগণ নিজের পাগড়ি খুলে বল্লমের মাথায়
বেঁধে
বেঁধে দিয়ে,
আল্লাহ আল্লাহ,
আর ভিড় বেশে মানে জুলুস, আমরা যেটাকে জুলুস বলি, মিছিল বলি, এভাবে করে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শান ও শওকতের সাথে মদিনা শরীফে নিয়ে গেলেন,
সুবহানাল্লাহ।
মদিনা শরীফের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তশরিফ হাজিরি হলো, অলিতে গলিতে, মসজিদ নববী, মসজিদ কুবা শরীফ, এবং নিজ হাতে, নিজ হাত মোবারকায় মসজিদ নির্মাণ করেছেন,
সুবহানাল্লাহ,
নিজ হাত মোবারকা কে পাথর চুমু দিয়েছেন, ওই পাথর নিয়ে নিয়ে সাহাবাই কেরাম আলাইহিম আকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া, আমরা আপনার খাদিম আছি, আমরাই করব, আপনার দরকার নেই, আপনি আরাম করুন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ ফরমানেন, না না, তোমরা শুধু একা কষ্ট করবে কেন, আমিও করব, আমিও তোমাদের সাথে করব,
সুবহানাল্লাহ।
সেই মসজিদকে নির্মাণ করলেন,
যে কাজের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মোবারক হাত লেগে গেছে, জানি না কোন কোন বালুর কণায়, কোন কোন কোথায় কোথায় আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নূরানি হাত মোবারক লেগেছে, যখন আমার নবী পাক গলিতে গলিতে হাঁটতেন, কারো বাসায় যেতেন, মসজিদে নববীতে যেতেন, যেখানেই যেতেন, ওই মাটিগুলো হয়তো যদি কেউ ওই সময় ক্যামেরাবন্দি করে রাখতো যে আমার নবী পাক এই এই পথ দিয়ে হাঁটছে, তবে আশেক রসুল ওই পথ কে ওই মাটিকে মনে হয় খোদাই করে নিয়ে যেত।
আপনার এই যদি ঘটনা শুরু হয়, আমি রসুল দামাত বরকাতুন আর একটা কিতাব আছে, আশিকা রসুল 130টি ঘটনা, যে লিখিত কিতাব মক্কা মদিনা জিয়ারত সম্বলিত,
সুবহানাল্লাহ,
এর মধ্যে অসংখ্য জায়গায় আপনার ই হতো, আপনার সাইয়েদুনা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ইরশাদ করেন, মানিস্তাতা আইয়ু মুতাবিল মদিনাতি, বলতেছেন যে ব্যক্তি মদিনা শরীফে মৃত্যুবরণ করতে পারে সে যেন সেখানেই মৃত্যুবরণ করে, কেননা আমি মদিনায় মৃত্যুবরণকারীদের জন্য সুপারিশ করব,
সুবহানাল্লাহ,
মদিনা মাটির বরকত দেখেন, মদিনা শরীফে ইন্তেকাল করলেই মদিনা শরীফে তার দাফন হবে,
দাফন হবে,
ওই মাটির দাফন হবে, আল্লাহ রাসূলের সুসংবাদ, যে কেউ যদি মদিনা শরীফে ইন্তেকাল করে সে যেন মদিনা শরীফে দাফন হয়, কেননা আমি মদিনা শরীফে যে ইন্তেকাল করবে তাকে আমি সুপারিশ করব,
সুবহানাল্লাহ,
কত বড় সৌভাগ্যময় কথা, এবং খাকে শিফা, যেটাকে মদিনা শরীফের মাটি খাকে শিফা বলা হয়, খাক মানে মাটি এবং শিফা মানে আরোগ্য,
আরোগ্য,
আরোগ্য দানকারী মাটি বলা হয় এই মদিনা শরীফ,
পৃথিবীর জমিনের মধ্যে অন্য কোন স্থানে আর এই নামটি নেই, আর অন্য কোন মাটিকেও বলা হয় না,
মাটিকেও বলা হয় না,
একমাত্র
বাংলাদেশের মাটি কেউ হয়তো রোগের শিফার জন্য খাবে না, শরীরে লাগাবে না, তাকে কবরে নিয়ে যাবে না, আপনার অসংখ্য রেওয়াত, আমি এখন তো গোলামস্তবায়ু আছেন ইনশাল্লাহ বলবেন, আপনার একটি জিনিস বলে দেই যে অসংখ্য রোগ রয়েছে হাদিস শরীফও রয়েছে যে এই খাকে শিফা কেউ যদি খায় তাহলে তার রোগ মুক্তি হয়ে যাবে।
খুব সুন্দর গুরুত্বপূর্ণ কিছু মাদানি ফুল শুনতেছিলাম আলতাসানি ভাই থেকে, আমাদের সাথে গোলাম মোস্তফা ভাই রয়েছে, গোলাম মোস্তফা ভাই আপনার কাছে আসবে ইনশাআল্লাহ তাআলা, অনেক সুন্দর সুন্দর কথাগুলো আমাদেরকে জানাবেন আজকের বিষয় নিয়ে। এর আগে আমি দর্শকের সাথে কিছু কথা বলতে চাই, দর্শকের কল নিতে চাই, এসএমএস গুলো পড়তে চাই, তারাও অপেক্ষায় থাকে, অনেক সময় ধরে এসএমএস করেছে। আমাদের সাথে আছেন রাজশাহী থেকে একজন, তিনি আমাদেরকে এসএমএস করলেন, তিনি বলেন নাতে রসুল শুনিয়ে দিন, প্রিয় মদিনা দূরে যাব কেমন করে। সাথেই থাকুন মারুফ ভাই সৈয়দপুর থেকে আমাদেরকে এসএমএস করেছেন। আর একজন আমাদেরকে এসএমএস করলেন খুলনা থেকে, তিনি বললেন কেমন আছেন আপনারা, আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। ফটিকছড়ি থেকে একজন এসএমএস করলেন একটি নাতে রসুল শুনিয়ে দিন, মদিনায় যাওয়ার দেও না ইজাজত, ইনশাআল্লাহ তারা সাথে থাকুন। এরপরে চকরিয়া থেকে একজন আমাদেরকে এসএমএস করেছেন শরীফ ভাই, তিনিও নাতে রসুল শুনতে চেয়েছেন। এবার নারায়ণগঞ্জ থেকে একজন আমাদেরকে এসএমএস করেছেন মানকাবাতে আত্মার শুনিয়ে দিন, সাথেই থাকতে হবে, শোনাব ইনশাআল্লাহ তাআলা। আর একজন বিনতে আব্দুস সালাহ শহীদ, আমি শ্রীমঙ্গল থেকে, যে একটি নাতে রসুল শুনতে চাই, শোনাবো, সাথে থাকুন। কয়েকটি কল শুনে নেই, যে কল শুনিয়ে দিন।
আমার নাম জান্নাতি, আমি মায়ের বকখালি থেকে বলছি, আমি একটি গজল শুনতে চাই।
আসলে একটি গজল শুনতে চান, শোনাবো ইনশাআল্লাহ, সাথেই থাকতে হবে। পরবর্তী কল।
আমি নাতারি চাঁদপুর জেলা শাহরাস্তি থানা থেকে বলছি। আসলে দাওয়াত ইসলামী আমাদের সুন্নিদের একটা বিশাল একটা বড় ধরনের একটা সংগঠন, নবীর কাশেকের সংগঠন, আল্লাহ তার আসলে সংগঠন। এরকম কোন অনুষ্ঠানে অনেক বিষয়ে অনেক কিছু আমরা শুনতেছি, শিখতেছি, আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছে মাদ্রাসা চ্যানেল মাধ্যমে। আমরা মাদ্রাসা চ্যানেল আমাদের জন্য একটা শিক্ষার একটা একটা চ্যানেল, যেটা একটা শিক্ষকের মতো আমাদেরকে প্রতিদিন প্রতিটা বিষয় আমাদেরকে শিখাচ্ছে। মাদ্রাসাকে আল্লাহ কায়েম রাখুক, দোয়া করি।
দোয়া করেন আল্লাহ তাআলা কবুল করে নিক, আপনার হকে কবুল করুক, আল্লাহ আমাদের হকে কবুল করুক। পরবর্তী কল।
আমার নাম মিন হাজুল ইসলাম, আমি সাতপুর কোচর থেকে বলছি, একটা কালাম শুনতে চাই।
কালাম শোনাবো, সাথেই থাকতে হবে ইনশাআল্লাহ। পরবর্তী কল।
সাজ্জাদ হোসেন রাহগান থেকে, আপনার অনুষ্ঠান থেকে একটা নাতে রসুল শুনতে চাই।
মাশাআল্লাহ, সাথেই থাকুন, শোনাবো ইনশাআল্লাহ। পরবর্তী কল।
আমি মানওয়ার আহমেদ সৈয়দপুর থেকে বলতেছি, আমি একটা নাচ শুনতে চাই।
মাশাআল্লাহ, নাচ শুনতে চান, নাচ শুনতে চান, শোনাবো, নাতে রসুলও শোনাবো, সোহেব ভাই যেহেতু আমাদের সাথে আছেন নাতও শোনাবো। আজকের যে বিষয় নিয়েছি আমরা, বিষয় সম্পর্কে ইনশাআল্লাহ আলোচনা করবো। কিছু মাদানি ফুল নিয়ে নিই গোলাম মোস্তফা ভাই থেকে, এরপর ইনশাআল্লাহ তালা ফেসবুক পেজে কমেন্টস আছে এগুলো পড়বো, এরপরে নাচ শুনবো আমরা। জি সোহেব ভাই, ইয়া গোলাম মোস্তফা ভাই।
জি আলহামদুলিল্লাহ, আজকে যে বিষয়টি নেওয়া হয়েছে মদিনা শরীফের মাটির বরকত সমূহ, তো মদিনার বরকত আদব সমূহ এটা সম্পর্কে আমরা কিছু মাদানী ফুল শুনেছি। আর বিশেষ করে মদিনার প্রতিটি ধুলাবালি, প্রতিটি যেই পাথর রয়েছে বা প্রতিটি বস্তুই, এটা প্রতিটি আশিকে রসুলের মানে মহব্বতের বস্তু হয়ে থাকে। যে যাকে ভালোবাসে সে তার জিকির বেশি করে করে, যে যাকে মহব্বত করে তার আলোচনা বেশি করে থাকে। তো আল্লাহ রাসুলের প্রেমিকদের সংখ্যা অগণিত, অসংখ্য। নবী প্রেমের তো আর প্রেমিকের অভাব নেই। তো একজন প্রসিদ্ধ আশিকের রসুল হচ্ছে ইমাম মালিক রহমাতুল্লাহি তাআলা আলাইহি, তিনি মদিনা শরীফের অধিবাসী ছিলেন। তো মালিকি মাযহাবের মহান পেশওয়া ইমাম হযরতে সাইয়েদুনা ইমাম মালিক রহমাতুল্লাহি তাআলা আলাইহি, তিনি মহান আশিকের রসুল ছিলেন এবং তিনি মদিনার এমন সম্মান করতেন, মদিনার সম্মানে তিনি এই মদিনার অলিগলিতে খালি পায়ে চলাফেরা করতেন। মানে মদিনাকে এমন ভালোবাসতেন যে যেই স্থানের মধ্যে, যেই জমিনের মধ্যে, যে মাটিতে আমার নবী কদম মুবারক রেখেছেন, তো ওই মাটিতে কিভাবে আমি জুতা নিয়ে চলাফেরা করি। তো তার মধ্যে এমন ইশক ছিল, এমন প্রেম ছিল। এবং এটা কিতাবের মধ্যে রয়েছে হযরতে সাইয়েদুনা ইমাম মালিক রহমাতুল্লাহি তাআলা আলাইহি, তিনি কখনো যদি প্রাকৃতিক হাজত প্রয়োজন হতো, প্রাকৃতিক ডাকে সাড়া দিতেন, তখন তিনি মদিনা শরীফের থেকে, মদিনার হেরেম শরীফের বাহিরে চলে যেতেন,
মদিনার এরিয়া থেকে বাইরে চলে যেতেন।
মদিনাতে কখনো তিনি,
অনেকে বুঝবে না আমাদের দর্শক প্রাকৃতিক হাজত কি, এটা আমি জানি সুন্নাত এই যে ওয়ার্ডটা শব্দটা ব্যবহার করেছেন সম্মানের ক্ষেত্রে,
সম্মানের,
এটা আপনার বলতে গেলে যে ওয়াশরুম যে হাজত যদি আসতো তখন ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা আলাইহি মদিনা শরীফে হেরেম শরীফে থাকতেন না,
মদিনা শরীফের হেরেমের বাহিরে চলে যেতেন। তো আবার কখনো অসুস্থতার কারণে, অপারগতার কারণে, এটা ভিন্ন কথা যে এটার কারণে হয়তো বা কখনো হতে পারে, কিন্তু তার ইশক এটা ছিল যে যখনই তার এই হাজত প্রয়োজন হতো তিনি মদিনা থেকে বাহিরে চলে যেতেন। তো এই ইশকের কারণে তার এমন অবস্থা হয়েছিল, রাসূলের প্রেম মহব্বত ভালোবাসা তার অন্তরে এমন ছিল যে তিনি বলেন, ইমাম মালিক রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন যে এমন কোন রাতই অতিবাহিত হয়নি যে রাতে আমি প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের জিয়ারত নসিব হয়নি।
আল্লাহ আল্লাহ আল্লাহ, কেমন আশিক ছিল,
আল্লাহ আমাকে নসিব করুক।
আমিন। বেশি হচ্ছে যে ওনার আদব, এই আদবের কারণে তিনি আল্লাহ রাসূলের এত প্রেমিক হতে পেরেছেন, রাসূলের সাথে তো সম্পর্ক ছিল। তো ইমাম শাফি রহমতুল্লাহি তাআলা আলাইহি তিনি বলেন, একবার আমি ইমাম মালিক রহমতুল্লাহি তাআলা আলাইহির গড়ের দরজা, অর্থাৎ মদিনা শরীফে তার গড়ের দরজার মধ্যে আমি খোরাসান কিংবা মিশরের উচ্চমানের ঘোড়া দেখতে পেলাম, তো যা তাকে উপহার দেওয়া হয়েছিল, এত উন্নত জাতের ঘোড়া আমি কখনো দেখিনি। তো তিনি বললেন, এইসব হযরত সাইয়েদনা ইমাম মালিক রহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন যে আমি এই সমস্ত ঘোড়া আপনাকে উপহার দিয়ে দিলাম। তো ইমাম শাফি রহমাতুল্লাহি তাআলা আলাইহি বললেন, হুজুর কমপক্ষে একটি ঘোড়া তো আপনার ব্যবহারের জন্য রাখুন, একটি ঘোড়া আপনি রাখুন যেটা আপনার ব্যবহারে কাজে আসবে,
প্রয়োজনে আসতে পারে।
হ্যাঁ, তো ইমাম মালিক রহমাতুল্লাহি তাআলা আলাইহি কি উত্তর দিলেন দেখেন, তিনি বললেন যে আল্লাহ তাআলার প্রতি আমার লজ্জা অনুভব হয় যে এই বরকতময় পবিত্র মাটিতে আমার গোড়ার খুর দ্বারা পদদলিত করতে,
আল্লাহ,
যেই জমিনের উপর তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বিদ্যমান রয়েছেন, অর্থাৎ তার রওজা মুবারক এখানেই বিদ্যমান রয়েছে,
মাটির কত সম্মান তারা করে।
اور قدم رکھے چل نا حرم کی زمین اور قدم رکھے چل نا ارے سر کا موقع ہے او جانے والے آرے سر کا موقع ہے او جانے والے
যে হারাম কি জমি, মানে এই হেরেম শরীফের মাটি, আর কদম রেখে চলা, পা রেখে চলা, মাথা কিসের জন্য স্যার, মানে মাথা বলা হয়, এই মানে মাথা কিসের জন্য, তোমার কদমে যদি ওখানে, কেমন ইশক আল্লাহ রহমতুল্লাহ তাআলা কি ইশক নিয়ে এই কালাম লিখেছে।
আমাদের আগেরকার বুজুর্গদের অন্তরের মধ্যে এই যে ঘটনা আমরা শ্রবণ করলাম, কেমন মহাব্বত আর কেমন ভালোবাসা থাকলে যে এতটুকু চিন্তা করে কি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রাস্তা দিয়ে হেঁটেছেন, যে পথে চলেছেন, যে জমিনে কদম রেখেছেন, সেখানে আমার ঘোড়ার কদম রাখবো সেটা কিভাবে হয়, আর এখন পর্যন্ত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওজায় আরাম করছেন, আমি কিভাবে এখানে আমার ঘোড়া নিয়ে চলাফেরা করি। আল্লাহ,
তো জিন্দা হে বল্লা, তো জিন্দা হে বল্লা, তো জিন্দা হে বল্লা, মেরে চশমে আলম সে চুপ জানে ওয়ালে, মেরে চশমে আলম সে চুপ জানে ওয়ালে, চমক তুঝসে পাতে হ্যায় সব পানে ওয়ালে, মেরা দিল ভি চমকা দে চমকানে ওয়ালে।
যেখানে আমাদের পূর্বের কার বুজুর্গানের দিনের কাছে এত সম্মান, এত কদর, এত বরকত, জেনে শুনে তারা এরকমের আমল করতেন, ওখানে গিয়ে এত সম্মান দেখাতেন, সেখানে এখনো কিছু বদনসিব ওলা লোক পাওয়া যায়। এর আগে একটি ঘটনা শোনাবো। এক বাদশাহ ছিল, বাদশাহ নিজের রাজত্বের মধ্যে ঘোষণা করলো যে আমার এই রাজত্বের মধ্যে সবচাইতে বোকা লোককে তারে আমি দেখতে চাই। তো সবাইকে ডাকা হলো, বোকা বোকা লোক দেখে, একদম মূর্খ বোকা লোক দেখে বাচ্চার কাছে, ডাকা হলো। তো সবাই দেখে শুনে দেখে শুনে একজন বোকা লোককে নিয়ে আসলো, এনে বাদশার সামনে হাজির করলো। বাদশাহ, আমাদের এই রাজত্বের মধ্যে সবচাইতে বোকা লোক ইনি। তো বাদশাহ তো বাদশাহ ছিল, বাদশাহ নিজের গলার যে হার ছিল, মালা ছিল রাজত্বের, তো এটা খুলে ওই বোকা লোকের গলায় তুলে দিলেন। এটা দেখে তো সবাই অবাক হয়ে গেল, বাদশাহ ডাকছে হয়তো বা অন্য কিছুর জন্য, এখন তো দেখি আরো তাকে মালা পরাই দিল, বোকা লোক বা মালা নিয়ে চলে গেল। কিছুদিন পরে বাদশাহ অসুস্থ হয়ে গেলেন, এই খবর ওই বোকা লোকের কাছে গেল। বোকা লোকটা দেখতে আসে বাদশাহকে, এসে বাদশার পাশে বসলেন, বসে জিজ্ঞাসা করলেন, শুনলাম আপনি নাকি অসুস্থ। বলে, হ্যাঁ আমি অসুস্থ। বাদশাহ বললেন, আমি অসুস্থ, তো সাথে এটাও বললেন হয়তো বা আমাকে এখান থেকে অন্য কোথাও সফর করতে হবে। তো বোকা লোক তো বোকাই হয়, আচ্ছা আপনি সফরে যাবেন তো ব্যাগ ট্যাগ সব গুছিয়ে নিয়েছেন? না, তো ব্যাগ তো এখনো গুছাইনি। তো বললো, আমি তো জানি আপনার অনেক টাকা পয়সা, অনেক কিছু আপনার ধন সম্পদ, আপনি যেখানে সফরে যাবেন ওখানে কি টাকা পয়সা পাঠিয়ে দিয়েছেন? না, আমি তো টাকা পয়সা পাঠাইনি। তো বোকা লোক তো বোকাই হয়, কথা বলার ধরনই অন্যরকম, আপনার তো সুন্দর বাড়ি গাড়ি, আপনি কি ওখানে বাড়ি গাড়ি করে নিয়েছেন? মানে আমাদের থেকে আপনি চলে যাবেন, আমাদেরকে ছেড়ে যাবেন, ওখানে কি করেছেন? বাদশাহ বলেন, না আমি ওখানেও কিছু করিনি, বাড়ি গাড়ি করলাম না, টাকা পয়সা ওখানে পাঠালাম না, আমার কর্মচারী কাজের লোক ওখানে পাঠালাম না, কিছু করিনি। ওই বোকা লোকটা বলল, আমার গলায় যে মালা, যে মালা আপনি দিয়েছেন, হার আমাকে পরিয়েছেন, নেন, আমার চেয়ে তো আপনি বোকা, নেন আপনার আপনি নিয়ে যান। তার কারণ আপনি আমাকে বোকা বানিয়ে মালা পরিয়েছেন, কিন্তু দেখা যায় আমার সাথে আপনি বোকা, আপনার সাথে কিছু থাকার পর আপনি ওখানে কিছু পাঠাননি। যখন আমরা সফরটা শুরু হবে তখন বুঝবো যে আমরা কোনটায় বিশ্বাসী ছিলাম আর কোনটায় আমরা অবিশ্বাসী ছিলাম। যেখানে আগেরকার বুজুর্গদের বিশ্বাস এটা ছিল যে মদিনার মাটি, যেটা খাকে সেপার মাটি বলি, ওটা যদি খাওয়া যায় তো আল্লাহ তাআলা এর ওসিলায় মানুষকে সুস্থতা দান করে। আর আমরা সেখানে ওখানে যাওয়ার ব্যাপারেও কত ধরনের কথা বলে মানুষ আজকাল, সেখানে গিয়ে ইবাদতের ব্যাপারে, সেখানে জিয়ারতের জন্য যাওয়া, সেখানে গিয়ে সালাতু সালামের ব্যাপারে কত ধরনের কথা আজকাল আমরা বলি। তো আমি বলবো তো ওই বোকা মানুষের মতো, যে আমরা এখনো বোকার মধ্যে রয়ে গিয়েছি, কিন্তু আমরা যখন কিতাবাদি অধ্যয়ন করবো, কত সুন্দর ঘটনা গোলাম মোস্তফা ভাই আমাদেরকে শুনালেন, অন্তর ঠান্ডা হয়ে যায় আগেরকার বুজুর্গদের ঘটনাগুলো শুনলে। তো আমরা ফিরে আসি, যেগুলো হক আছে, হক কথা আছে, এগুলো মানি, এগুলো বিশ্বাস করি, এটার উপরে আমল করার চেষ্টা করি। আরো কিছু দর্শকের কমেন্ট ফেসবুক পেজে জমে গেছে, পরে নি সোহেব ভাই আপনাকে সময় দেবেন ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে ফেসবুক পেজে কমেন্ট করেছেন আমাদের জিহাদ ভাই, তিনি নাতে রসুল শুনতে চেয়েছেন, শোনাবো, জিহাদ ভাই সাথে থাকতে হবে। এরপরে আমাদেরকে হেদায়ত ভাই সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতু। আর একজন আমাদেরকে SMS করলাম হারুন ভাই, তিনিও মুবারকবাদ জানিয়েছেন। হারুন ভাই বললেন চট্টগ্রাম হালিশহর কাবিনার আনন্দ বাজার ডিভিশন থেকে মোহাম্মদ হারুন আত্তারি, ধন্যবাদ হারুন আত্তারি ভাই। এরপর আমাদের সাথে আছেন শাহলম ভাই ওমান থেকে, আমাদেরকে কমেন্টস করেছেন প্রতিদিনের মতো। নাহিদ ভাই আমাদের সাথে আছেন, কাউসার ভাইও আছেন আমাদের সাথে সিঙ্গাপুর থেকে, তিনি শুনতে চান একটি নাতে রসুল শুনতে চেয়েছেন। কাউসার ভাই সাথে থাকতে হবে কাউসার ভাই। এরপরে আরেকজন আমাদেরকে কমেন্টস করেছেন, তিনি সবসময় আমাদের অনুষ্ঠান দেখেন, তিনিও চট্টগ্রাম চন্দনাইশ থেকে একটি নাতে রসুল শুনতে চেয়েছেন, সাথে থাকুন শোনাবো ইনশা আল্লাহ তাআলা। এরপরে আরেকজন আমাদেরকে কমেন্ট করলেন মুন্সীগঞ্জ থেকে, তিনি তার আম্মু সবসময় মাদানী চ্যানেল দেখেন, অনেক ভালো লাগে তাদের কাছে, মাদানী চ্যানেল সবসময় দেখতে থাকুন। এরপরে আরেকজন আমাদেরকে SMS করলেন, আমি দাওয়াত ইসলামীকে ভালোবাসি, মাশাআল্লাহ সাথেই থাকতে হবে মাদানী চ্যানেলের আরো কিছু শেখার জন্য ইনশা আল্লাহ তাআলা। দুই একটা কল নিয়ে নেবো সোহেব ভাই, আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ, জি কল শুনিয়ে দিন।
আমার নাম মোহাম্মদ নুরুল হক টঙ্গী গাজীপুর থেকে বলছি। আমি তোমাদের চ্যানেল দেখতেছি, আমি অসুস্থ, আমার জন্য একটু দোয়া করবেন, আল্লাহ যেন সুস্থ করে দেয়।
আমিন, আল্লাহ সুস্থতা দান করুক, মাদানী চ্যানেলের সাথেই থাকুন। আর রুহানি চিকিৎসা যে অনুষ্ঠানটি হয় ওখান থেকেও আপনার রোগের জন্য চাইলে আপনি রুহানি চিকিৎসা নিতে পারেন, মাদানী চ্যানেল দেখে দেখে বা কল SMS করে চিকিৎসা চেয়ে যে অজিফা দেওয়া হয়, যে আমল দেওয়া হয়, এগুলো করুন, ইনশাল্লাহ আল্লাহ শেফা দান করবেন। পরবর্তী কল।
আমার নাম তাউসিদ্দিন ফারিদিন, আমি চট্টগ্রাম রাঙ্গামাটি থেকে বলছি। আমার আব্বুর জন্য দোয়া করবেন, আমার আম্মুর জন্য দোয়া করবেন, আর আমার জন্য
ইনশাআল্লাহ। সবার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, শেফা দান করুক, সুস্থ রাখুক। সব ভাই নাতে রসুল শুনিয়ে দেন আমাদেরকে, এরপর আবার আসবো বাপুর কাছে আলোচনা নিয়ে ইনশাআল্লাহ।
হজ করার সৌভাগ্য দান করো মোরে ইয়া রাসূল, হজ করার শোভাগো আবার দান করো মোরে ইয়া রাসূল, হজ করার শোভাগো আবার দান করো মোরে ইয়া রাসূল, মদিনায় যাওয়ার অনুমতি করো দান ইয়া রাসূল, মদিনায় যাওয়ার অনুমতি করো দান ইয়া রাসূল, হাজির মৌসুম এসে গেছে হাজিরা প্রস্তুত যেতে, হাজির মৌসুম এসে গেছে হাজিরা প্রস্তুত যেতে, আমার হাজির যেন হয় কোন উপায়া রাসূল, আমার হাজির যেন হয় কোন উপায়া রাসূল, চলে যাচ্ছে কাফেলার পর কাফেলা হাজির পানে, চলে যাচ্ছে কাফেলার পর কাফেলা হাজির পানে, ইয়া রাসূল আল্লাহ ওয়া কায়া হাবিবাল্লাহ, মদিনে জানে ওয়ালো যাও যাও ফি আমানিল্লাহ, কভি তো আপনা ভি লগ জায়েগা বিস্তর মদিনে মে, ও জানে ওয়ালে হাজি জব যাও তুম মদিনা, দরবারে মুস্তফা মে মেরা সালাম কহনা, চলে যাচ্ছে কাফেলার পর কাফেলা হাজির পানে, চলে যাচ্ছে কাফেলার পর কাফেলা হাজির পানে, আমি রয়ে গেলাম যে হাই জানে রহমত ইয়া রাসূল, আমি রয়ে গেলাম যে হাই জানে রহমত ইয়া রাসূল, হাত করার শোভাগো আমায় করো দানাময়া রাসূল, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, প্রিয় মদিনা দূরে যাবো কেমন করে তেবা দোরে আকা দোর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন বুক ফেটে যাই যখন দেখি কাফেলা হজে যাই কখন যাব আমি আকা তোমার প্রিয় রওজায় বুক ফেটে যাই যখন দেখি কাফেলা হজে যাই কখন যাব আমি আকা তোমার প্রিয় রওজায় অশ্রু জ্বলে বুক বাসিয়ে যাব সোনার মদিনায় অশ্রু জ্বলে বুক বাসিয়ে যাব সোনার মদিনায় চির তরে শোয়ে যাব সে তাই তোমার কৃপায় তেবা দোরে আকা তেবা দোর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন মদিনায় যাওয়ার দাও না ইজাজত নবী রহমত শফিয়ে উম্মত করো ডেকে পান প্রেমের শরবত নবী রহমত শফিয়ে উম্মত মদিনায় যাওয়ার দাও না ইজাজত নবী রহমত শফিয়ে উম্মত হুসেন ইবনে আলী রসিলাই আমার হুজুরে গসে পাকে রসিলাই মদিনায় মোরে দাও না শাহাদত নবী রহমত শফিয়ে উম্মত মদিনায় যাওয়ার দাও না ইজাজত নবী রহমত শফিয়ে উম্মত করাও ডেকে পান প্রেমের শরবত নবী রহমত শফিয়ে উম্মত
মদিনার মাটির বরকত সমূহ। আর গোলাম মুস্তফা ভাই আমাদেরকে কিছু মাদানী ফুল শোনান, বাপুর কাছে যাবো আবার ইনশাল্লাহ তাআলা। আরো কিছু মাদানী ফুল দর্শকের উদ্দেশ্যে আজকের যে বিষয় মদিনার মাটির বরকত সমূহ, আল্লাহ চাহে যাদের অন্তরে এমন কোনো কিছু থাকে মদিনাতে যাওয়া বা মদিনা জিয়ারত করা বা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায় পাকে, আল্লাহ চাহে কি এই অনুষ্ঠান দ্বারা যেন ওই সকল লোকের অন্তরটা আল্লাহ পরিবর্তন করে দিক, শুনে শুনে যেন আল্লাহ তাআলা এদের মধ্যে এমন মন মানসিকতা তৈরি করুক যেন যখনই যাওয়া হয় আশিক রসুল তো এমন আগে মদিনা শরীফে হাজিরে দেয় এরপরে মক্কাতুল মুকাররমায় উপস্থিত হয়। আল্লাহ তাআলা এমন বুঝ আমাদেরকে দান করুন।
অসংখ্য কিতাবের মধ্যে
জি
মদিনা শরীফ এর মাটি খাকে শিফা এর ফজিলত এসেছে। একটি কিতাবের নাম মদিনাতুর রাসূল, এর ১৩৩ নম্বর পৃষ্ঠার মধ্যে আসছে, মদিনা শরীফে এক ব্যক্তিকে দেখা গেল যে আঘাতে জর্জরিত ছিল। জানতে পারলাম যে তুরস্কের অধিবাসী এবং পনেরো বৎসর ধরে অসুস্থ। তুরস্কের চিকিৎসা করে বিফল হয়েছে, কেউ তাকে মদিনা শরীফে খাকে শিফা অর্থাৎ রোগ নিরাময় মাটি ব্যবহারে পরামর্শ দিলেন। ওই তুর্কি রোগীটি পরামর্শ অনুযায়ী আমল করল, যে রোগ পনেরো বছরে ভালো হলো না আলহামদুলিল্লাহ তা মাত্র এক বছরের মধ্যেই দুই অংশ সুস্থ হয়ে গেল। সেই তুর্কি লোকটি কান্না করতে করতে তার বেদনাদায়ক ঘটনার কথা বলতো আর মদিনা শরীফে মাটির গুণ গাইত। এখানে একটি জিনিস, যখন আপনি অসুস্থ হবেন না তখন যদি শুনেন না যে অমুক জায়গায় এই রোগের শিফা রয়েছে,
আহা,
তখন আপনি ওখানে যাবেন
যাও,
আর মদিনা শরীফের কথা তো আলাদাই
আলাদাই।
আর এখানে আমরা দেখলাম যে মদিনা শরীফের বারাকাত, নিঃসন্দেহে মদিনার মাটিতে আল্লাহ পাক আরোগ্য রেখেছেন। যদি সত্যিকার বিশ্বাস থাকে তবে ইনশাল্লাহ নিরাশ হতে হবে না, সত্যিকার বিশ্বাস
থাকতে হবে।
আপনি যে ঔষধ খাবেন না কেন, আপনি যে আগেই বলে দিলেন ঔষধে শিফা হবে না, দেখবেন যে আপনার এই ঔষধে শিফা হবে না। ভক্তি শ্রদ্ধা রেখে খেতে হবে। আলহামদুলিল্লাহ মদিনা শরীফের মাটি দ্বারা রোগ মুক্তির সুসংবাদ সম্পর্কিত অনেক হাদিস রয়েছে।
জি,
অনেকে বলতে পারে মদিনা শরীফ একটা কিতাব, এটা কেউ হয়তো লিখেছে, হাদিস শরীফের কোনো রেফারেন্স আছে কিনা, মদিনা শরীফের মাটির শিফা রয়েছে হাদিসের মধ্যে আছে কিনা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিনা। আসুন শ্রবণ করি। জামে সগীর 355 পৃষ্ঠা হাদিস নাম্বার 5753,
সুবহানাল্লাহ,
এর মধ্যে আসছে যে মদিনার মাটিতে কুষ্ঠ রোগের নিরাময় রয়েছে।
সুবহানাল্লাহ।
আল্লামা কাস্তালানি রহমতুল্লাহ আলাই আল মাওয়াহিবুল লাদুনিয়া তৃতীয় খণ্ড 431 নম্বর পৃষ্ঠা মধ্যে উল্লেখ করেছেন, তিনি বলেন মদিনা মুনাওয়ারা এর একটি বৈশিষ্ট্য এও যে পবিত্র মাটি কুষ্ঠ ও ধবল রোগ, কুষ্ঠ ও ধবল রোগ বরং যে কোনো রোগেরই মহৌষধ।
আহা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
জামে সগীরের মধ্যে আরেকটি হাদিসে পাক এখানে নকল হয়েছে, অর্থাৎ মদিনার মাটি কুষ্ঠ রোগ, জুজাম, জুজাম মানে আপনার এই কুষ্ঠ রোগ, এই কুষ্ঠ রোগ ভালো করে। এরপর আত-তারগিব আত-তারহিব দ্বিতীয় খণ্ড হাদিসে পাক যারা পড়েন তারা এই কিতাবের নাম হয়তো শুনেছেন পড়েছেন, এর মধ্যে আসছে যে সেই মহান সত্তার শপথ যার কুদরতি হাতে আমার প্রাণ, নিঃসন্দেহে মদিনার মাটি যে কোনো রোগেরই মহাউষা।
আল্লাহ 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 সুবহানাল্লাহ।
জজবুল কুলুব, এই জজবুল কুলুব কিতাবটি লিখেছেন আব্দুল হক মুহাদ্দিস দেহলভি রহমতুল্লাহ তাআলা আলাইহি। এই কিতাবে রয়েছে যে আল্লাহ পাক মদিনা শরীফের মাটি আর ফল ফলাদি, শুধু মাটি না ফল ফলাদির মধ্যে রোগ মুক্তি রেখেছেন, এবং অনেক হাদিস শরীফে এসেছে মদিনার মাটিতে যে কোনো রোগের নিরাময় রয়েছে, এবং কতিপয় হাদিস শরীফে কুষ্ঠ ও ধবল রোগ থেকে আরোগ্যের কথা উল্লেখ রয়েছে। কিছু কিছু হাদিস শরীফে মদিনার এক বিশেষ স্থান সুয়াইব এই স্থানটার নাম এর কথা উল্লেখ রয়েছে। সকলে এই স্থানকে খাকে শিফা বলে থাকে। এই স্থানকে খাকে শিফা, সুয়াইব স্থানকে। কিছু বর্ণনায় রয়েছে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক সাহাবীকে নির্দেশ দিয়েছিলেন যে তিনি যেন সেই মাটি দিয়ে জ্বরের চিকিৎসা করেন।
সুবহানাল্লাহ।
অনেক বুজুর্গের কাছ থেকে এই সুয়াইব নামক স্থানের পবিত্র মাটি দিয়ে চিকিৎসা করা বর্ণনা পাওয়া যায়। হযরত সৈয়দুনা শায়খ মসজিদুদ্দিন ফিরোজাবাদী রহমতুল্লাহ আলাই বলেন, আমার গোলাম সারা বছরই তার জ্বর থাকত, আমি মদিনা শরীফের মাটি ওই সুয়াইব নামক স্থানের যে খাকে শিফা, এই খাকে শিফা সংগ্রহ করলাম, পানিতে সামান্য গুলিয়ে খাইয়ে দিলাম, রোগ ভালো হয়ে গেল।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
এই যে হাদিসে পাক গুলো আপনার ই রয়েছে, আপনার বিশেষ করে শায়খ মুহাক্কিক হযরত আল্লামা শায়খ আব্দুল হক মুহাদ্দিস দেহলভি রহমতুল্লাহ তাআলা আলাই বলেন যে তিনি বলেন যে দিনগুলোতে আমি মদিনা শরীফে উপস্থিত ছিলাম তখন কোনো কারণে আমার পা ফুলে গিয়েছিল।
আচ্ছা।
চিকিৎসকরা তা মারাত্মক রোগ বলে উল্লেখ করে চিকিৎসা বন্ধ করে দিলেন। আমি ওই সুয়াইব নামক স্থান থেকে, যেখানে খাকে শিফার উল্লেখ রয়েছে হাদিস শরীফে, এই সুয়াইব নামক স্থান থেকে মোরক মাটি নিলাম আর ব্যবহার করা শুরু করলাম, আলহামদুলিল্লাহ কিছুদিনের মধ্যেই ফুলার যন্ত্রণা থেকে মুক্তি পেয়ে।
আল্লাহ আল্লাহ আল্লাহ।
তাছাড়া আশিক রসুলরা ওই সুয়াইব নামক স্থানকে খাকে শিফা নামেই জানেন, কিন্তু আফসোস সেই বরকতময় স্থানটি বর্তমানে ঢেকে দেওয়া হয়েছে। তা আশিকানে রসুল গিয়ে ওখান থেকে হয়তো
মাটি নিতে
এমন ভাবে নেওয়া শুরু করেছে, কিন্তু ওই প্রশাসন ঢেকে দিয়েছে। কখনো কখনো আমরা আবার ওই আশিক রসুল যারা রয়েছেন তারা ওই ওখান থেকে খুঁড়ে নিয়ে আসেন, কিন্তু ব্যবস্থাপনা দায়িত্বশীলরা এগুলো মানে ঢেকে রেখেছেন যাতে সমস্যা না হয়। তো দেখা যায় একটা জায়গা থেকে যদি সেই খাকে শিল্প জায়গায় মাটি নেওয়া শুরু করে তো ওখানে হাল কি হবে, হাজার হাজার লক্ষাধিক মানুষ ওখানে যায়, ঠিক না? তো এ থেকে বোঝা যায় যে আল্লাহ তাআলা এর মধ্যে শিফা রেখেছেন,
শিফা রেখেছেন, কত বরকত রেখেছেন এই মাটিতে।
সুবহানাল্লাহ। ওয়াফাউল ওয়াফা একটি কিতাব,
আল্লাহ
একটি ঘটনায় এখানে লিখেছে যে আবু মোহাম্মদ ইসবিলি ইনি একটি নিজের ঘটনা বর্ণনা করেন যে আমি গ্রানাডার এমন একজন রোগীর নিকট ছিলাম যাকে ডাক্তাররা এই রোগের চিকিৎসা নেই বলে জানিয়ে দিয়েছে, যে এই রোগের চিকিৎসা নেই। সেই রোগীর এক খাদিম ইবনে আবি খিসাল হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দরবারে একটি দরখাস্ত লিখলেন, যেটা তার মনিবের ওই যে মালিকের মনিবের রোগের কথা উল্লেখ ছিল এবং আবেদন করেছিলেন যে তার মনিব যেন আরোগ্য লাভ করেন। আবু মুহাম্মদ বলেন যে সেই দরখাস্তটি নিয়ে একজন মদিনার জিয়ারতকারী গ্রানাডা থেকে মদিনা শরীফে উপস্থিত হল। যখনই দরখাস্তটি দরবারে ইসালাতে পাঠ করা হলো, এদিকে গ্রানাডার রোগীটি শিফা হয়ে গেল।
সুবহানাল্লাহ।
নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহিরি হায়াত নেই, কিন্তু ওই যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চিঠি মোবারক লিখলেন, হয়তো তার দিলের মোহাব্বত দেখে, মোহাব্বত না থাকলে লিখতে পারে না, কারণ যে ব্যক্তি দুনিয়া জাহিরি হায়াত নেই তার কাছে চিঠি লেখা। তো লিখেছেন, দরবারে পাঠ করে
আবেদন পাঠিয়েছেন,
আবেদন পাঠিয়েছেন, আল্লাহ এবং দরবারে পাঠ করেছেন,
কবুল হয়ে গেছে,
কবুল হয়ে গেছে। আমি প্রায় অনুষ্ঠানে এর আগে মনে হয় দুই তিনবার বলে ফেলেছি,
আচ্ছা
আরো আজকেরও বলার সৌভাগ্য অর্জন করব যে আমরা হজ ক্যাম্প আসকোনা যে এয়ারপোর্টের সাথেই হজ ক্যাম্প রয়েছে, এই হজ ক্যাম্পের মধ্যে এক বছর দাওয়াত ইসলামের খিদমত হয়ে থাকে, কিভাবে ই পড়বে, হাজির সাহেবানদেরকে মানে বিভিন্ন শিক্ষা দেওয়া,
শিক্ষা দেওয়া হয়।
দাওয়াত ইসলামের একটি বিভাগ রয়েছে হজ ও উমরা মজলিস,
সুবহানাল্লাহ,
এর মধ্যে আমিও ছিলাম আর কি। তো এক নওজোয়ান হবে, হয়তো আমাদের চেয়ে বয়সে কম হবে অথবা আমাদের সমান সমান হবে, একটি গোলাপ ফুল নিয়ে আসলো, গোলাপ নিয়ে এসে হয়তো ভাবছে আমরা হয়তো মদিনা শরীফে মানে হজে যাচ্ছি, আমাদের লেবাস পোশাক সাদা, মনে করছে আমরাই যাচ্ছি হয়তো। তা আমাদেরকে এসে বললেন যে ভাই আপনারা তো হজে যাচ্ছেন, থেকে তো আপনারা মদিনা শরীফে যাবেন,
আল্লাহ আল্লাহ,
আমি তো যেতে পারছি না, আমি চাচ্ছি এই গোলাপ ফুলটা আমার নবীজির রওজা যাতে পৌঁছে যায়। আমি অনেক দূর থেকে আসছি, আমাকে মানে আশাহত করবেন না। তো পরে ওনাকে বুঝিয়ে বললাম যে দেখুন আমরা তো হজে যাচ্ছি না, এই হাজি সাহেবরা যাচ্ছেন, আপনি তাদেরকে বরঞ্চ দিয়ে দেওয়ার ব্যবস্থা করুন, আর এটা তিনি যে সেই পর্যন্ত পৌঁছাতে পারবেন কিনা তা সন্দেহ, যেহেতু যেতে অনেক সময় লাগবে এবং এটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। ইশ কত মহাব্বত কত, দেখুন মদিনা শরীফের প্রতি আসে এখনো রয়েছে, আপনি দেখুন না আমির আহলে সুন্নাহ,
আহা আমির আহলে সুন্নাহ, আমির আহলে সুন্নাহ।
আমরা আজকের এখানে বসে এই যে মদিনা শরীফের মাটির আলোচনা করছি, এটা ওনার উসিলা, ওনার ফয়জান,
ফয়জান।
আমাদের মধ্যে যদি কোনো ইশকের রসুল থেকে থাকে, এটাও তার ফয়জান, ওনার উসিলাতে পেয়েছি আলহামদুলিল্লাহ। না এর আগে আমাদের এগুলো কোথায় ছিল,
রাইট?
তো ওনার জীবনের মধ্যে আসছে, উনি যখন হজে গমন করলেন এবং মদিনা শরীফে যখন প্রথম উনি পদার্পণ করলেন, গেলেন, তখন তিনি মানে আগে ওনার পা রাখেননি, উনি আগে পা রাখেননি গাড়ি থেকে, উনি পা আগে মদিনা শরীফ মাটিতে রাখেননি। এবং এখনো যদি যান না তো নিজের যে জুতা রয়েছে জুতো পরিধান করেন,
জুতা পরিধান করেন,
এক্সট্রা কিছু ওই মোজা জাতীয় পাওয়া যায় ওইটা পরিধান করেন। এখনো দেখবেন অনেক আশিক রসুল আছে, মদিনা শরীফ বলেন, মক্কা শরীফ বলেন, কোথাও আপনার এই জুতা পরিধান করেন না, অনেকে আছে,
অনেকে
অনেক ইসলামী ভাই রয়েছেন, অনেকে আছেন। এই ইশক আসলে বাদব বা নসিব বেয়াদব বেন লেন, যার মধ্যে আদব আছে তার নসিব ভালো হয়ে থাকে এবং আল্লাহ রসুলের প্রতিও এবং মকবুল হয়ে থাকে, আর আল্লাহ রসুলের প্রতি যিনি মকবুল হয় কবুল হয়ে যায়, তিনি আল্লাহ তাআলা দরবারেও
কবুল হয়।
বিশেষ করে দেখবেন যে মদিনা শরীফের ব্যাপারে অনেকেরই একটা ই থাকে, আপনার হজ করতে গেলে যেহেতু হজের সিজন আসছে, অনেকে বলে দেয় হজ করেই ফিরে যাও, মদিনায় কেন যাবে, ওখানে কি? অথচ হাদিস শরীফে আসছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান সারমর্ম আরজ করছি, যে ব্যক্তি এই হজ করতে আসলো অথবা এই পুণ্যভূমিতে আসলো আর আমার রওজা
জিয়ারত করলো না,
সে আমার প্রতি জুলুম
করলো।
আর এটা স্বাভাবিক মানুষের এটা যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি জুলুম করবে সে শাফাত কিভাবে পাবে? এবং হাদিস শরীফে আসছে সারমর্ম হচ্ছে যে ব্যক্তি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফ জিয়ারত করবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে শাফাত
করে জান্নাত।
এই যে আপনার মুবারক ফরমানগুলো এর উপর যে আমরা আমল করি, আরে সেটা সকল কিছু যদি আমরা একদিকে রেখে এদিকেও আমরা দেখি যে কবর জিয়ারত করা সুন্নতে মুবারক। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহিরি হায়াতের মধ্যে জান্নাতুল বাকি শরীফের জিয়ারত করেছেন, যা আপনার নিসমিন শাবান রাতে এই হাদিস শরীফের সহিহ হাদিস পাওয়া যায়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাওয়া গেল কোথায়? বাকি শরীফে দোয়া করতেছেন। তো এখান থেকে দেখা যায় যে কবর জিয়ারত করা সুন্নতে মোবারকা, এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান যে আমি আগে কবর জিয়ারত করতে বারণ করতাম, এখন তোমরা কবর জিয়ারত বেশি বেশি করবে, কারণ তাদের মৃত্যুর কথা স্মরণ
আছে, অন্তরটা নরম হয়ে গেছে, মৃত্যুর কথা স্মরণে আসে।
এদিকেও যদি আমরা লক্ষ্য রাখি, হাদিস শরীফের দিকে যদি তাকাই, তাহলেও তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক জিয়ারত করা আমাদের জন্য এটা কি বলবো,
কেমন একটা টান,
অনেক বড় একটা
কেমন একটা বেদনা থাকে না ভিতরের মধ্যে, যে আমি আসলাম এই পবিত্র ভূমিতে, আমার রওজা আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা আমি দেখতে পারলাম না, দেখতে পারবো না, এটা নিজের ভিতরে কেমন একটা অপূর্ণতা রয়ে যায় না?
আল্লাহ হযরত কি সুন্দর বলেন, হাজিও আও শাহন শাহ করো যা দেখো, হাজিও আও শাহন শাহ করো যা দেখো, কাবা তো দেখ চুকে আও কাবে কা কাবা দেখো, হাজিও আও শাহন শাহ করো যা দেখো, কাবা তো দেখ চুকে আও কাবে কা কাবা দেখো।
তো করণীয় কিছু আছে, হাকে শিফা যদি আমাদের মিলিয়ে যায় তাহলে এর সম্মান শ্রদ্ধা করা, এবং রোগ বিমারি হলে একটু এক চুমচি মাটি নিয়ে পানিতে গুলে খেয়ে ফেলা,
মাটি রয়েছে,
এবং যদি সম্ভব হয় এই মদিনা শরীফের মাটি হাকে শিফা ওসিয়ত করে যাওয়া, যে কবরের মধ্যে যেন দিয়ে,
সুবহানাল্লাহ,
এটা অনেক বড় সৌভাগ্যময় হবে।
হ্যাঁ,
ওই কবরবাসীর জন্য হতে পারে এই মদিনশরীফের মাটির ওসিলাতে ওই ব্যক্তির নাজাতের
ওসিলা হয়ে যেতে পারে।
আল্লাহ আমাদেরকে তৌফিক দিক, আল্লাহ তাআলা আমাদেরকে
আমিন আমিন আমিন
এই মদিনশরীফের মাটির যে মুহাব্বত ভালোবাসা রয়েছে তা দান করুক,
আমিন,
এর আদব রক্ষা করা তৌফিক দান,
আমিন। কিছু দর্শকের কল রয়েছে, গোলাম মোস্তফা ভাইও আরো কিছু মাদানী ফুল দিবেন ইনশাআল্লাহ তাআলা, কিছু কল নিয়ে নেই গোলাম মোস্তফা, কল শুনিয়ে দিন।
আমি নারায়ণগঞ্জ থেকে বলছি, আরফাত হোসেন, আমি গৌসে পাক রহমাতুল্লাহ তাআলার মানকাবাত শুনতে চাই।
গৌসে পাকের মানকাবাত, গৌসে পাকের নাম চলে আসছে সোহেব একটা কালামের মধ্যে শুনিয়ে দিয়েছে মাশাআল্লাহ। পরবর্তী কল।
আমার নাম মৌলানা কৃষ্ণা, কাজপুর থেকে। আমরা সবাই ভালো আছেন। আমি আমাদের চ্যানেলে রহমতুল্লাহ প্রভা দেখি, আমাকে অনুষ্ঠানে আমার ভালো লাগে। আমি একটু নাচ শুনে চাই।
মাশাআল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তালা আমাদেরকে ভালো রাখছে। আপনার জন্য দোয়া করি, আপনি ভালো থাকেন, আপনার ঘরের মানুষ সবাই ভালো থাকুক, অন্যান্য যারাই আছেন আমাদের সাথে আল্লাহ সবাইকে ভালো রাখুক দোয়া করি। মাদানী চ্যানেলের সাথেই থাকুন। পরবর্তী কল।
কক্সবাজার থেকে, আমার নাম ফাজিল মোহাম্মদ রাশিদ, আমি রহমতপুর অনুষ্ঠানটি দেখছি, আমার কাছে অনেক ভালো লাগে, আমি এই অনুষ্ঠান থেকে একটি নাত রাসুল শুনতে চাই, মদিনা যাওয়ার দাওনাই যাওয়া যায়।
আপনার কল আসার আগেই সোহেব ভাই শুনিয়ে দিয়েছে, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। পরবর্তী কল।
আমি লোহাগড়া শালনগর ইউনিয়ন বলছি, জেলা নড়াইল, আমার নাম রায়াতুল ইসলাম।
আমি
মোহাম্মদ রাকিব ইসলাম, আমি রাঙ্গামাটি জেলা থেকে বলছি, আমি হামদে বারী তালা শুনতে চাই।
অনুষ্ঠানের শুরুতে হামদে বারী তালা শুনিয়ে থাকি আপনাদেরকে, নাতে রসুল কালাম আল্লাহ কবুল করে নিক, আল্লাহ বরকত দিক। আমাদের গোলাম মোস্তফা ভাইয়ের কাছে যাব, সময় প্রায় শেষের দিকে, গোলাম মোস্তফা ভাই আরো কিছু মাদানী ফুল আমাদেরকে শোনাবেন ইনশাআল্লাহ, এরপরে শেষের দিকে যাব।
মদিনা শরীফের মাটি যে শিফা রয়েছে এটার ব্যাপারে আমরা কিছু ঘটনা হাদিসে কারিমা শ্রবণ করলাম, তো এটা আমরা একটু আগে শুনেছিলাম যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহিসাল্লাম উম্মতের পেরেশানি সমূহ শুনে থাকেন এবং এটা থেকে আরোগ্য প্রদান করে থাকেন। তো এটা একটি কিতাবের মধ্যে রয়েছে, একটি ঘটনা রয়েছে যে শায়খ আবু ইব্রাহিম রহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি বলেন যে একবার আমি হজ এবং জিয়ারতের উদ্দেশ্যে সৌভাগ্য লাভ করলাম, তো পাথর কম থাকার কারণে আমার কাফেলা আমাকে মদিনা শরীফের মধ্যে একা রেখে চলে গেল।
আহা,
ওনার কাছে পাথর মানে সম্বল টাকা পয়সা কম ছিল, তো কাফেলার লোকজন ওনাকে রেখে আমি যখন ঘুমিয়ে পড়লাম স্বপ্নে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এর জিয়ারত লাভ করলাম।
সুবহানাল্লাহ।
তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, তুমি মক্কা শরীফে যাও, সেখানে এক ব্যক্তিকে জমজমের থেকে পানি তুলে লোকজনকে পান করাতে দেখবে। দেখেন, আল্লাহ রাসুল মদিনায়, রজা পাকে, আর ওই ব্যক্তি মক্কা শরীফে এবং লোকজনকে জমজম শরীফের পানি পান করাচ্ছেন, এটা আল্লাহ রাসুল তাকে বলে দিলেন। তো বললেন যে তুমি তাকে বলবে যে রাসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম আদেশ করেছেন যে আপনি যেন আমাকে আমার গড় পর্যন্ত পৌঁছে দেন। আল্লাহ রাসুল বললেন যে আপনি গিয়ে বলবেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সালাম নির্দেশ করেছেন যে আপনি যেন আমাকে আমার ঘর পর্যন্ত পৌঁছে দেন। আচ্ছা, তো ওই তখন আমি নির্দেশ অনুযায়ী মক্কা শরীফে গিয়ে পৌঁছালাম এবং জমজম শরীফের কূপের নিকট এক ব্যক্তিকে দেখতে পেলাম, তাই সে দেখলো যে ঠিক যা যা
পানি পান করাচ্ছিলেন,
তো দেখতে পেলাম যে এক ব্যক্তি পানি তুলছেন, আর তাকে কিছু বলার পূর্বেই তিনি আমাকে বললেন দাঁড়াও, এরপরে বললেন যে যখন তিনি অবসর হলেন তখন রাত হয়ে গিয়েছিল, অতঃপর বললেন যে বাইতুল্লাহ শরীফের তাওয়াফ করে নিন, বললেন রাতে যে আপনি কি করেন, বাইতুল্লাহ শরীফের তাওয়াফ করে আসুন। হ্যাঁ, তো তাওয়াফ করে নিলেন, তারপর আমার সাথে মক্কায় মুকাররমার উঁচু এক অংশের দিকে যাবেন, বললেন জিয়ারত করে আসেন, তাওয়াফ করে আসেন, এরপর আপনি আমার সাথে মক্কার একটা উঁচু স্থানে আমার সাথে যাবেন। তো অতএব আমি তাওয়াফের সৌভাগ্য অর্জন করার পর তার সাথে সাথে চলতে লাগলাম, আর সকালের নিকটবর্তী সময় আমি নিজেকে এমন একটি উপত্যকা অনুভব করলাম যাতে ঘন গাছ আর পানির ঝর্ণা ছিল। তো আমার মনে হচ্ছিল যে এটি আমার নিজেরই উপত্যকা।
আচ্ছা, নিজের বাড়িটার মতো।
হ্যাঁ, তিনি যে সকালের নিকটবর্তী বললেন যে আমার মনে হচ্ছে যে এটা আমারই সেই উপত্যকাটা, মানে আমার যে স্থান, আমার বাড়ির ওই স্থানটা। তো অনুরূপ চতুর্দিকে যখন সকালের আলো বাড়তে লাগলো আমি ভালোভাবে দেখলাম যে বাস্তবে এটি আমার ওই উপত্যকায়।
আহা, সুবহানাল্লাহ।
তো আমি খুশি মনে আমার পরিবার পরিজনের নিকট গেলাম আর আমার বাড়ি আসার এই কারামতপূর্ণ কাহিনী শুনিয়ে সবাইকে অবাক করে দিলাম। তো লোকেরা আমার এই কাফেলা সম্পর্কে জিজ্ঞাসা করলো, আমি তাদের বললাম তারা তো আমাকে অভাবী মনে করে মদিনা মরারাতেই আমাকে একা রেখে স্বদেশের উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছিলেন।
আমার সাথে যারা ছিল তারা তো আমাকে রেখে চলে
আগেই চলে গিয়েছেন। তো এই কথা বললেন, তো দেখেন তো কিছু লোক কিছু কিছু লোক আমার কথা সত্য বলে মেনে নিয়েছিলেন, আবার কেউ কেউ আমার কথাকে মিথ্যা প্রতিপন্ন করেছিলেন। যেমন আমরা অনেক কথা বললে অনেকে যাচাই বাছাই করে, অনেকে বিশ্বাস করে, আবার অনেকে যাচাই করে যে এটা কিভাবে হবে কি না না এই ধরনের। তো এরকম হলো, তো কয়েক মাস পর আমাদের সেই কাফেলাটি এসে পৌঁছে, কয়েক মাস পরে, আর তিনি চলে আসছে কত পূর্বে, কয়েক মাস আগে চলে আসছে, আর কাফেলার সঙ্গীরা আসছে কয়েক মাস পরে।
এখানে তো হইতেই পারে, তার কারণ কাফেলাওয়ালারা মদিনা থেকে নিজের বাড়িতে গেছে, আর তিনি মদিনা থেকে মক্কাতুল মুকাররমায় গেছে, সেখান থেকে এক রাতের মধ্যে বাড়িতে চলে আসে।
তো দেখেন এরপরে বলা হচ্ছে যে এই কয়েক মাস পরে কাফেলাটি পৌঁছে এবং লোকের আমার কথার বাস্তবতা বুঝতে পারছিল, আর আলহামদুলিল্লাহ সবাই আমাকে সত্যবাদী বলে মেনে নিল।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
এই থেকে আমরা কি বুঝতে পারলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম এখনো উম্মতের দুঃখ পেরেশানি শোনেন এবং উম্মতের পেরেশানি দূর করেন, এবং যারা আক্রান্ত হয় বিভিন্ন রোগে মুসিবতে আল্লাহ রাসূলের কাছে ফরিয়াদ করেন, এবং নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম তাদের ফরিয়াদ শোনেন, তাদের সমস্যাকেও সমাধান করেন।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জি
سب کو چے جانے دے کے بعید و قریب اول و آخر سب کو چے جانے دے کے بعید و قریب غیب کے خبریں دینے والا غیب کے خبریں دینے والا اللہ کا وہ حبیب مدنی اللہ 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 لا الہ الا هو اللہ 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 لا الہ الا ہو
তরিকাত আমির আহলে সুন্নাতের লিখিত কিতাব আর মাকতাবাতুল মদিনা থেকে প্রকাশিত কিতাব আশেকানে রসূলের 130 ঘটনা।
জি,
এই কিতাবটাও যদি আমরা অধ্যয়ন করতে পারি, এর মধ্যেও মদিনা শরীফের সফরের হাজিরির অনেক সুন্দর সুন্দর ঘটনাগুলোর মধ্যে নকল করা হয়েছে, বর্ণিত রয়েছে। তো আমরা যদি এই কিতাবটা অধ্যয়ন করতে পারি, আমাদের জন্য আরো ইমান তাজা হয়ে যাবে, আরো বিশ্বাস আমাদের বেড়ে যাবে, আরো ভালোবাসা মোহাব্বত আরো বেড়ে যাবে। আমরা সবসময় মনের মধ্যে এই আশাটা রাখি যে আল্লাহ, পৃথিবীতে অন্য কোনো শহরে যেতে পারি আর না পারি, মদিনাতে যেন আমাদের সফর হয়, জীবনে যে যখনই হোক, জীবনে যখনই হোক আমার যেন মদিনাতে সফর হয়। আমি পৃথিবীর অন্য কোনো শহর দেখতে পারি আর না পারি, মদিনা যেন আমি একবার দেখতে পারি। যত টাকা লাগে আপনি জীবনের শুরু থেকে জমানো শুরু করে দেন, এক টাকা দুই টাকা জমানো শুরু করে দেন, দেখবেন যদি বয়স 50 বছর হয়ে যায় তখন হয়তো বা আপনার টাকা জমা হয়ে যাবে, তখন হলো আপনি যেতে পারবেন। এরকম অনেক ঘটনা আছে, মন থেকে ইচ্ছা আশা এরকম যে থাকবে আর এরকম রাখবেন আপনি, তো আল্লাহ একদিন একদিন আপনার কবুল করে দেবে। একটা ঘটনা আমি প্রায় সময় বলে থাকি, টাকা নেই কিন্তু আপনার আগ্রহ ছিল, টাকা নেই আপনার কাছে, সম্বল নেই আপনার কাছে কিন্তু আগ্রহ ছিল, মনের দৃঢ় আশা ছিল যে আমি যেন যেকোনো ভাবে যেন মদিনায় চলে যেতে পারি। একবার গিয়ে দেখেন সেখানে মনোরম দৃশ্য কেমন। একজন হাজি সাহেব থেকে আমি কথা বলছি, সে বলে মদিনা শরীফের যে ছাতা আছে, অনেক সময় আপনারা ভিডিও ফুটেজে দেখেন যে একটা ছাতা থাকে ওখানে, অনেক ছাতাই যেগুলো অটোমেটিকলি রোদের সময় ছাতাগুলো ছেয়ে যায়, নামাজিরা সেটা নিচে বসে, সফরকারীরা সেটা নিচে বসে। একজন হাজি সাহেব বলেন ওই যে ছাতাগুলো আছে, আমার মনে হয় কোনো আশেক রসুল যদি যায় ঘন্টার পর ঘন্টা এই ছাতার চতুর্দিকে ঘুরবে, ছাতার দৃশ্য দেখবে, ছাতার সৌন্দর্য দেখবে, আর মদিনার সেই হাওয়া খাবে, কিন্তু তার ক্ষুধা লাগবে না, তার ঘুম আসবে না, ঘন্টার পর ঘন্টা এখানে সে ঘুরতে থাকবে আর সে তৃপ্তি পেতে থাকবে। একবার যেয়ে দেখেন মদিনা শহর কত সুন্দর আর কত তৃপ্তি সেখানে পাওয়া যায়। তো আমি বলি যখনই আপনার সুযোগ হয়, টাকা পয়সা হয়, তো চলে যান, বেশি লাগে না, 1 সপ্তাহের জন্য চলে যান, 20 দিনের জন্য চলে যান, আপনার যতটুকু সময় হয় চলে যান, সেখানে গিয়ে ঘুরে আসেন। অনেক মানুষ বলে না মনটা ভালো লাগে না, মন চায় কোথায় গিয়ে ঘুরে আসে, মন চায় এদিকে। আমি তো বলবো বাপু, বাংলাদেশে সফর করতে হাজার হাজার টাকা মানুষ খরচ করে, বাংলাদেশে সফর করতে। ঢাকার মানুষ যদি কক্সবাজারে যায় তো সেখানে দেখেন গিয়ে 20-30-40-50 হাজার টাকা খরচ করা যায়। তো আমি যাই মদিনাতে যাই, সেখানে গেলে সওয়াব পাবো, সেখানে গেলে দিলের শান্তিও পাবো, সেখানে গেলে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস মোতাবেক আমরা কি শাফাত পাবো।
এখানে দেখুন না, আল্লাহ করুক আমাদের দোয়া সফল নসিব হোক,
আমিন।
এখানে দেখুন আমি ইচ্ছা করলেও যেতে পারছি না, যারা ই ছিল যাদের তৌফিক ছিল কিন্তু হজ করে না,
করে না,
টাকা রয়েছে, ব্যাংক ব্যালেন্স রয়েছে, অর্থ সম্পদ রয়েছে, হজ ফরজ হয়েছে আরো অনেক আগে,
অনেক আগে
হজে যাচ্ছে না কিন্তু এখন ইচ্ছে করলেও যেতে পারছে না। একটু তো আমরা চিন্তা করি, একটু তো দেখি যে আমি কি করছি, যখন যাওয়ার তৌফিক ছিল আমি যাচ্ছি না, এটা অনেকেই আমরা জানি,
অন্য কেউ না জানলো, আমি নিজেটা তো নিজে জানি আমি কতটুকু পরিমাণ সম্পদের মালিক হয়েছি।
এই এই হয়তো অনেকে বলে এই টাকা আমি মেয়েকে বিয়ে দিব, এই টাকা দিয়ে আমি বাড়ি করব, এই টাকা দিয়ে এই করব। বাড়ি করলে করে ফেলেন, তাহলে তো আপনার হজ ফরজ হলো না। টাকা জমাই রেখে আপনি পাঁচ বছর সাত বছর জমাই রাখবেন, এরপরে বলবেন পাঁচ বছর পরে করব, এই পাঁচ বছর তো আপনার উপর হজ
ফরজ হয়ে গেছে। জি, যাকাত ফরজ হয়ে গেছে,
হজ ফরজ হওয়া দর ফরজ হলেই আমাদের উচিত
আল্লাহ কবুল করুক
হজে গমন করা। এটাই মাটির ব্যাপারে একটি, ইমাম মালিক রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, উনি তো মালিকি মাযহাবের
ইমাম, জি,
তো ওনার কাছে কেউ এসে বলল যে মদিনা শরীফের মাটি খারাপ,
আচ্ছা
ভালো না, মদিনার মাটি ভালো না কেউ বলল, উনি ওই ব্যক্তির উপর ফতোয়া দিলেন যে এই বেয়াদবকে 30 বার বেত্রাঘাত করা হোক এবং জেলখানায় বন্দী করা হোক।
মহব্বত,
বুঝতেছেন, মানে ইমাম মালিক রাহমাতুল্লাহ তাআলা আলাইহি একজন মুস্তাহিদ উচ্চ পর্যায়ের আল্লাহর ওলি ছিলেন,
মাযহাবের ইমাম,
মাযহাবের ইমাম,
আল্লাহ আল্লাহ, কত ইলমের অধিকারী যিনি ছিলেন,
ইনি ফতোয়া দিয়েছেন যে বেয়াদব। আমরা কথায় 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 যারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের মধ্যে, নাম নেয়ার মধ্যে,
শানের মধ্যে
অনেকে শয়তানে ওয়াসওয়াসায় পড়ে গোস্তাখি করে, বেয়াদবি করে, তাদের ইমাম মালিক রহমতুল্লাহ এই ফতোয়ার প্রতি একটু লক্ষ্য রাখা উচিত যে মদিনা শরীফের মাটির যদি এই অবস্থা হয়, মাটির ক্ষেত্রে যদি অবস্থা হয় যে মাটির ক্ষেত্রে বেয়াদবি করার ক্ষেত্রে তাকে 30 বার বেত্রাঘাত করার আদেশ দেওয়া হলো এবং জেলখানায় বন্দী করা হলো, তাহলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কেউ যদি গোস্তাখি করে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী নিয়ে যে আপনার
কটূক্তি করে,
কটূক্তি করবে, দুরুদে পাক নিয়ে যে কটূক্তি করবে, মদিনা শরীফের রওজা শরীফে যাওয়া নিয়ে যে বাজে মন্তব্য করবে, জিয়ারত নিয়ে যে বাজে মন্তব্য করবে, সালাতু সালাম নিয়ে যে বাজে মন্তব্য করবে, তার অবস্থা কি হবে একটু চিন্তা করা উচিত।
আল্লাহ তাআলা বোঝার আর আমল করার তৌফিক দিক ইনশাআল্লাহ তাআলা। আগামী আবারও রহমতপূর্ণ প্রবাদে অনুষ্ঠানে উপস্থিত হব, নতুন নতুন বিষয় থাকবে, মোবাল্লিকে দাওয়াত ইসলামী থাকবে, আপনাদেরকেও সাথে রাখবে ইনশাআল্লাহ। আসুন আমরা দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করি।
Ya Nabi salam alayka, Ya Rasul salam alayka, Ya Habib salam alayka, Salawatullah alayka, Ya Nabi salam alayka, Ya Rasul salam alayka, Ya Habib salam alayka, Salawatullah alayka.
Salatu wassalamu alayka ya Rasulullah wa ala alika wa ashabika ya Habiballah. سبحانك اللهم وبحمدك لا اله الا انت استغفرك واتوب اليك سبحانك اللهم وبحمدك لا اله الا انت استغفرك واتوب اليك سبحانك اللهم وبحمدك لا اله الا انت استغفرك واتوب اليك صلاه والسلام عليك يا نبي الله وعلى اليك واصحابك يا نور الله لا اله الا الله محمد
রহমত পূর্ণ হক প্রভাত আমার, রহমত পূর্ণ হক প্রভাত আমার, তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত। প্রভাত পূর্ণ প্রভাত হয় তার।